বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 আগস্ট, 15 ভাদ্র এবং ফার্সি 25 মর্দাত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের বৈঠক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার তাগিদ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমে প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ইরানের বাণিজ্য পরিচালনার বৈধ অধিকার কেউ নস্যাৎ করতে পারে না, লেবাননে তেল পাঠানো প্রসঙ্গে তেহরানের হুঁশিয়ারি। মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের এক পরিবারের 9 সদস্য নিহত, তালেবান বলেছে এটা আমেরিকার বেআইনি হত্যাকাণ্ড। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নানা অজুহাতে মুসলিম যুবকদের নির্মমভাবে মারধর করার নিন্দা জানিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথ। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। জ্বালানি তেলের সংকটে পড়া লেবাননকে সহযোগিতার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলবাহী যেসব জাহাজ পাঠিয়েছে সেগুলোতে কোনো রকমের হস্তক্ষেপ না করতে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের বৈধ বাণিজ্য পরিচালনার পথে বাধা সৃষ্টির অধিকার আমেরিকা নেই। আমরা আমাদের সার্বভৌমত্ব চর্চার ব্যাপারে খুবই আন্তরিক এবং সবার জানা উচিত বৈধ বাণিজ্যের অধিকার হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। আমেরিকা বা অন্য কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কেউই ইরানের এই বাণিজ্য পরিচালনার বৈধ অধিকার নস্যাৎ করতে পারে না। গত সপ্তাহে লেবাননের তেল সংকট মোকাবেলা করতে বৈরুতের উদ্দেশ্যে একটি জাহাজ পাঠায় ইরান। হিজবুল্লাহ আন্দোলন জানিয়েছে ইরান থেকে তেল ভর্তি দ্বিতীয় জাহাজও রওনা হয়েছে। এ সম্পর্কে খাতিবজাদে গত সপ্তাহে বলেছিলেন, লেবাননের সরকার এবং দেশটির ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি করতে প্রস্তুত ইরান। যতক্ষণ পর্যন্ত লেবাননে ইরানি তেলের ক্রেতা থাকবে ততক্ষণ পর্যন্ত তেহরান তেল সরবরাহ করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের পাশে থাকার জন্য ইরানের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন। সিরিয়া সফররত ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোববার বিকেলে দামেস্কে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় আঞ্চলিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাশার আসাদকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, দুদেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিশনগুলোকে আরও বেশি কার্যকর ও সক্রিয় করা জরুরি। এ সময় প্রেসিডেন্ট আসাদ ইরানের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয় জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের এক স্বজন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে মৃত্যুর সংখ্যা জানান। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলা ঠেকাতে এই ড্রোন হামলা চালানো হয়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহার প্রদেশে শুক্রবার একই ধরনের হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। সে সময়ও মার্কিন বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপর হামলার দাবি করে। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ বেআইনি বলে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। কাবুলে গতকালের মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয় সদস্য নিহত হলে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে আজ বলেছেন, ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরনের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি। তিনি আরো বলেন, আমেরিকা হুমকির বিষয়টি আমাদেরকে অবহিত করতে পারত, নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিত হয়নি। মার্কিন সেনাদেরকে আগামীকাল 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের সংগঠনের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের ভেতরে আছেন। গতকাল জবিউল্লাহ মুজাহিদ একথা জানান। তালেবান মুখপাত্র বলেন, তিনি কান্দাহারে অবস্থান করছেন, শুরু থেকেই তিনি সেখানে বসবাস করে আসছেন। আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ আজ জরুরি বৈঠকে বসছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে। যেসব ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায় তাদেরকে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দিতে এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে। এদিকে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে আমেরিকা। আফগানিস্তান সম্পর্কে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠান করা হবে। তালেবানকে স্বীকৃতি না দিলে 11 সেপ্টেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে নিজের কথিত বক্তব্যকে অস্বীকার করেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুহিত ইউসুফ। তিনি বলেছেন, ব্রিটিশ পত্রিকা টাইমস ইসলামাবাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য উপস্থাপন করেছে। ব্রিটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম সম্প্রতি টাইমস পত্রিকায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মুহিদ ইউসুফ বলেছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে স্বীকৃতি না দিলে 1990-এর দশকের ভয়াবহতা এবং 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পুনরাবৃত্তি হতে পারে। গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে টাইমস পত্রিকার ওই খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করা হয়। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল এই দাবি জানান। মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নানা ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলম সহ 5 শতাধিক নেতা কর্মী গুম হয়ে গেছেন। মির্জা ফখরুল বলেন, সরকার দাবি করছে এখানে গুম বলে নাকি কিছু নেই, তাহলে এতগুলো মানুষ গেল কোথায়? দায়িত্ব তো আপনাদের, তাদের খুঁজে বের করেন, তাদের পরিবারের কাছে একে একে ফেরত দিন। এর দায় দায়িত্ব অবশ্যই আপনাদের নিতে হবে, অন্যথায় জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে। মির্জা ফখরুল বলেন, এমন দেশ এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, তাদের হদিস কেউ খুঁজে পাবে না এবং সেটা আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে, সরকার তার কোনো জবাব দেবে না। আমরা তো আমাদের চোখের পানি রাখতে পারি না। তিনি বলেন, আমরা অবশ্যই আমাদের এই মানুষগুলোকে ফিরে পেতে চাই, তাদের পরিবারের কাছে যেন তারা ফিরে যেতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আজকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে অবৈধভাবে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংবিধানকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ফিরে আসছি সংবাদে। এখন থেকে ইচ্ছে করলেই গ্রামে নিজের জমিতে নতুন করে ঘরবাড়ি নির্মাণ করা যাবে না, এই জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানাতে হবে। গ্রামে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই মাস্টার প্ল্যান তৈরি না হওয়া পর্যন্ত নতুন করে বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা তৈরি করতে ইউনিয়ন পরিষদকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্স এর সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত 10 বছরের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উঁচু পর্যায়ের প্রথম বৈঠক এটি। গত জুন মাসে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ক্ষমতা বসার পর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের উদ্যোগ নিলেন। দুপক্ষ এমন বৈঠক অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিশেষ সংবাদের পর সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব আরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা S-400 এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তার সরকার বদ্ধপরিকর। আমেরিকা সহ ন্যাটো জোটের অন্যান্য সহযোগী দেশগুলোর প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও এ ঘোষণা দিলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার লক্ষ্যে আঙ্কারা ও মস্কো এ পর্যন্ত বহু পদক্ষেপ হাতে নিয়েছে, S-400 এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তুরস্ক বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিভিন্ন অজুহাতে মুসলিম যুবকদের নির্মমভাবে মারধর করার নিন্দা জানিয়েছেন রাজ্যের কংগ্রেস নেতা সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথ। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মোহাম্মদ আসাদ খান নামে এক মুসলিম যুবককে প্রকাশ্য রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। NDTV হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, আহত মোহাম্মদ আসাদ খান সিভিল লাইন থানা এলাকার ট্রান্সপোর্ট নগরে পেইন্টিংয়ের কাজ করেন। গত শনিবার ব্যাটারি চুরির সন্দেহে ওই যুবককে ব্যাপকভাবে মারধর করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা করেছে। আসাদ খান বলেন, ট্রান্সপোর্ট নগরে কিছু ট্রাক ও বাসের ব্যাটারি চুরি হয়েছিল। শনিবার ব্যাটারি চুরির সন্দেহে এই লোকেরা আমাকে মারধর করে। তিনি বলেন, তিনি চুরি করেননি কিন্তু কেউ তার কথা শোনেনি। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা কমলনাথ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে কিছু লোক ওই যুবককে মারধর করছে। একজন তাকে বেল্ট দিয়ে মারছে, কেউ বা তার বুকের উপর লাফিয়ে পড়ছে, কেউ লাথি মারছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় কংগ্রেস নেতা কমলনাথ বলেছেন, মধ্যপ্রদেশের ইন্দোর, সাতনা, দেওয়াস, নিমচ, উজ্জয়িনীর পরে এবার রিভাতে বর্বরতা ও অমানবিকতার ঘটনা ঘটেছে। আমাদের রাজ্য শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের 7.5 লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেখানে প্রবল গতিতে আঘাত হেনেছে হারিকেন আইদা। স্থানীয় সময় রোববার প্রবল শক্তি নিয়ে আসছে পড়া এই হারিকেনের গতিবেগ ছিল ঘন্টায় 150 মাইল বা 240 কিলোমিটার। আইদার আঘাতে পর নিউ অরলিন্স শহরে 7.5 লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আর এরই সময় শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ।
Thank you.
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গতকাল দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্সের সঙ্গে বৈঠক করায় এ তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
La voce della Repubblica Islamica dell'Iran. Programmi di Radio Italia.
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তসের সঙ্গে বৈঠক করেছেন। দখলদার ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়েই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার নীতির আলোকে আপোষ চুক্তিতে স্বাক্ষর করে ধোঁকা খাওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রায় সবকিছু হারিয়েছে, তাই ইসরায়েলের সঙ্গে আলোচনা অর্থহীন। তা সত্ত্বেও মাহমুদ আব্বাস এমন এক সময় ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন যখন গোটা ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ তীব্রতর হয়েছে। সম্প্রতি গাজার উপর ১১ দিনের যুদ্ধ চাপিয়ে দেওয়া ছাড়াও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর সহিংসতা এবং তাদের জমি ও ঘরবাড়ি দখলও অব্যাহত রেখেছে। ১১ দিনের ওই যুদ্ধে পশ্চিম তীরের জনগণও গাজার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। মাহমুদ আব্বাস এমন সময় লজ্জা শরমের মাথা খেয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সম্প্রতি ঘোষণা করেছেন যে দুই রাষ্ট্র বা সরকার প্রতিষ্ঠার নীতি তিনি মানেন না এবং তিনি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে থাকবেন ততদিন এই নীতি বাস্তবায়ন করতে দেবেন না। গান্তোস টুইটারে লিখেছেন, ইসরায়েল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের অর্থনৈতিক অবস্থা জোরদারের কথা ভাবছে। আসলে ইসরায়েল কিছু ওয়াদার গাজর দেখিয়ে স্বশাসন কর্তৃপক্ষকে হাতে রেখে ফিলিস্তিনিদের মধ্যে মতভেদ সৃষ্টি করতে চায় যাতে তাদের জাতীয় ঐক্যের সরকার গড়ে না ওঠে। এটা স্পষ্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের পক্ষে বিপজ্জনক খেলায় নেমেছেন। ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ গান্তোসের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠকে ফিলিস্তিনি জাতির প্রতি পেছন থেকে ছুরিকাঘাত ও শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা বলে তীব্র নিন্দা জানিয়েছে। হামাস বলেছে আব্বাস ফিলিস্তিনের জাতীয় মূল্যবোধকে এখনও পদদলন করছেন এবং ইসরায়েলের চেহারা উজ্জ্বল করতে চান। জিহাদে ইসলামীও বলেছে আব্বাস এমন সময় ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন যখন এই জল্লাদের নির্দেশে শহীদ হওয়া ফিলিস্তিনি শিশুদের রক্ত এখনও শুকায়নি।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে গুম হওয়া মানুষদের জন্য তাদের আপনজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আজ জাতীয় প্রেস ক্লাব চত্বর। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে গুম আর বিচার বহির্ভূত হত্যার শিকার নাগরিকদের খোঁজ এবং বিচারের দাবিতে তাদের স্বজনেরা বুক ভরা বেদনা, অশ্রুসিক্ত চোখ আর কান্নায় ভেঙে পড়া কণ্ঠে আজ ভারী করে তুলেছে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তন। আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রিয় সন্তান, পিতা আর ভাইয়ের গুম এবং হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাদের স্বজনেরা।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে আমার বাবাকে নির্যাতিত ভাবে হত্যা করা। যখন স্কুলে যাই আমার সব বান্ধবীতে আছে, আমার বাবা আছে না।
অনুষ্ঠানে নিখোঁজ রাজনৈতিক কর্মী মনির হোসেনের ভাই শহীদ হোসেন আবেগ জড়িত কণ্ঠে বলেন, প্রতিবাদী যুবকদের গুম হত্যা করা হচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তাদের কোনো ডেথ সার্টিফিকেট পায় না, তাদের সম্পত্তি বিক্রি করার মতো সুযোগও নাই, হস্তান্তর করার মতো সুযোগও নাই। কারণ আমরা তো এখনো ঘুমের মধ্যেই আছি। মাঠ কোথায় আছে? লাখ অন্তত দেন, কিন্তু সবাই সোচ্চার হন, শক্তি সঞ্চয় করুন, না হলে আমাদেরকে আসলে রাখবে না, আমাদেরকে সরিয়ে নিয়ে যাবে।
জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক আয়োজিত আজকের সভায় নিখোঁজ ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এসেছিলেন মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। তারা গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেবার তাগিদ দেন এবং বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি তারা এসব বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান। দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশে এখনও 86 জন নাগরিক গুম হয়ে আছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ডিকেড অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে গুমের জন্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে দায়ী করা হয়েছে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি মনে করে, নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা, গুম বন্ধ করা এবং ভবিষ্যতে নির্যাতন প্রতিরোধের নিশ্চয়তা আদায়ে জাতিসংঘ, দাতা গোষ্ঠী এবং ব্যবসায়িক অংশীদারদেরকে উদ্যোগ নেওয়া উচিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের বাণিজ্য পরিচালনার বৈধ অধিকার কেউ নস্যাৎ করতে পারে না, লেবাননে তেল পাঠানোর প্রসঙ্গে তেহরানের হুঁশিয়ারি। মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে এক পরিবারের 9 সদস্য নিহত, তালেবান বলেছে এটি আমেরিকার বেআইনি হত্যাকাণ্ড। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। এবং ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নানা অজুহাতে মুসলিম যুবকদের নির্মমভাবে মারধর করার নিন্দা জানিয়েছেন রাজ্যের কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 100, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।